হ্যালো।
আর এখন শুরু হচ্ছে কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দান এবং বিশ্বে তার প্রতিক্রিয়া ও প্রভাব। অনুষ্ঠান সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ সেলিম, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়, সেলিম যেমন বললেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দান এবং বিশ্বে তার প্রতিক্রিয়া ও প্রভাব। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ অ্যাটলান্টা, জর্জিয়ার অ্যাটলান্টা থেকে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাইদ ইফতেকার আহমেদ। তিনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজের অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি। ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আজ আরও যোগ দেবেন বাহরাইন থেকে ডক্টর ওমর ফারুক, তিনি একজন অর্থনীতিবিদ ও বিশ্লেষক। ডক্টর ওমর ফারুককে এখনও আমরা টেলিফোনে পাইনি, কিন্তু ওনাকে ওনার সঙ্গে যোগাযোগ করলেই আমরা উনি আমাদের সঙ্গে যোগ দেবেন। তাহলে আমরা অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আপনাদের একটু জানিয়ে রাখি, আমাদের কাছে যদি আপনারা সরাসরি টেলিফোন করতে চান তাহলে এই নম্বরে টেলিফোন করুন, 2026193062। এছাড়াও আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক আমাদের। হ্যালো,
আমি সবুজ বিশ্বাস, জঙ্গিপুর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে বলছি।
বলুন।
আমার মতামত এবং প্রশ্ন, এই জেরুজালেমকে কেন্দ্র করে একতরফাভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে মূলত পক্ষে ডোনাল্ড ট্রাম্প একঘরে হয়ে পড়েছেন, এবং তিনি সর্বশেষ পর্যন্ত ভেটো প্রয়োগ করে মুখ রক্ষা করেছেন। যদিও এই ভেটো প্রয়োগের পরেও তামাম বিশ্ব তার সমালোচনা করতে ছাড়ছেন না। আমার প্রশ্ন হচ্ছে, আগের যে মার্কিন প্রেসিডেন্টরা ছিলেন, আমরা যারা দেখেছি বা গোটা বিশ্ব যে দেখেছেন, তারা হচ্ছে কি, তাদের থেকে কি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে গোটা বিশ্বের কাছে চর্চায় থাকতে গিয়ে একরকম একটা হটকারিতা সিদ্ধান্ত নিয়ে নিজেকে কি পূর্ব রাষ্ট্র প্রধানদের তুলনায় নিজেকে একটু কি কম বিচক্ষণতার পরিচয় দিলেন না? ধন্যবাদ।
ধন্যবাদ সবুজ বিশ্বাস প্রশ্ন করার জন্য। তবে প্রথমেই ডক্টর ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
আপনাদের শ্রোতাদেরকেও ধন্যবাদ এবং শুভেচ্ছা।
শ্রোতাদের আগেও বলেছি, আবারও বলছি, ডক্টর ওমর ফারুক একজন অর্থনীতিবিদ ও বিশ্লেষক, এবং তিনি বাহরাইন থেকে আমাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করছেন, যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। সবুজ বিশ্বাস যে প্রশ্নটি তুলেছেন, তিনি বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট মূলত একাকি, কারণ বন্ধু দেশগুলোর সমর্থন তিনি পাননি এবং তিনি নিজেকে পূর্বেকার প্রেসিডেন্টের চাইতে তুলনামূলকভাবে একটু আলাদা করে নিয়েছেন। এবং সবুজ বিশ্বাস যেমন বললেন যে তিনি মনে করছেন যে তিনি তার এই পদক্ষেপে বিচক্ষণতার প্রমাণ, মানে কম বিচক্ষণতার প্রমাণ দিলেন। তো ডক্টর ইফতেকার আহমেদ, আপনার কাছে আগে যাচ্ছি, বলুন।
ধন্যবাদ। আমরা দেখলাম যে জেরুজালেমের যে স্বীকৃতির যে প্রশ্নটি, সেই স্বীকৃতির প্রশ্নে অনেক বিশ্লেষকই মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এটি খুব একটা বিচক্ষণ সিদ্ধান্ত হয়নি। এই অর্থে হয়নি যে এই সিদ্ধান্তের পিছনে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি তার যে পাশ্চাত্য যে মিত্র দেশগুলো রয়েছে, এমনকি নেটোভুক্ত দেশগুলো রয়েছে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের পরীক্ষিত মিত্র বলে মনে করা হয়, তাদের সমর্থনও মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে পায়নি। এবং আমরা যেটা দেখলাম, যেটা হচ্ছে যে কয়েকদিন আগে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিশর যে প্রস্তাবটি এনেছিল, এই জেরুজালেমকে স্বীকৃতিকে সমালোচনা করে একটা প্রস্তাব জাতিসংঘে যে আনা হয়, সেই 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 14টি রাষ্ট্রই কিন্তু প্রস্তাবকে সমর্থন করে, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার যে ভিটো প্রয়োগ করার ক্ষমতা সেটি প্রয়োগ করতে হয়। এবং গত 6 বছরের মধ্যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ভিটো। ফলে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের যে নীতি সেটাকে সেটার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে, বিশেষত আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বের যে রাজনীতি সেই ক্ষেত্রে। এবং এখানে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্তটি নিলেন, এই সিদ্ধান্তটি যে উনি নিবেন, উনি যখন নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন তখনই উনি আভাস দিয়েছিলেন, এবং এই সিদ্ধান্তটির ভিত্তি হচ্ছে 1995 সালে মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করে, যে আইনের ফলে মার্কিন প্রেসিডেন্টকে এক ধরনের মানে বাধ্যতামূলক একটা আইন করা হয় যে যেখানে এমবেসি তেলাবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিতে হবে। কিন্তু আমরা দেখলাম যে প্রেসিডেন্ট বুশ, প্রেসিডেন্ট ক্লিনটন এবং প্রেসিডেন্ট ওবামা সেই আইনটিকে বাইপাস করেই কিন্তু এতদিন পর্যন্ত ছিলেন, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর তারা এক ধরনের কি বলে একজন ওয়েভার যেটা সেটাতে তারা ইয়ে করতেন আর কি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সেই আইনটিকের কথা বলেই এবং সেটি মার্কিন জনগণের উইলের কথা বলে আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস সেটা তেল আবিব থেকে জেরুজালেমে মানে
স্থানান্তরণের কথা বললেন।
হ্যাঁ, এর ফলে যে বিষয়টা দাঁড়ালো যে আজকে আমরা দেখলাম যে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি সে রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের শুধু আইসোলেশন চলে এসছে, এবং এর পাশাপাশি যে মুসলিম বিশ্ব এমনকি তার যে সৌদি আরব, সেই সৌদি আরব থেকেও তার এক ধরনের আইসোলেশন চলে আসছে। সুতরাং এটি কতটুকু ওয়াইজ মুভ এ নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তোলা শুরু করেছেন।
অনেক ধন্যবাদ ডক্টর ওমর ফারুক, আপনি কি বলেন?
আসলে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলতে গেলে বিচক্ষণতার বিষয়টা সম্ভবত খুব একটা প্রাসঙ্গিক নয়। তার কারণ হচ্ছে আমরা যদি আরেকটু বৃহত্তর পর্যায়ে চিন্তা করি তাহলে দেখা যাবে যে এটা শুধু জেরুজালেম প্রসঙ্গেই তা নয়, এই যে পরিবেশগত যে ক্লাইমেট সামিট হলো সেখানেও এই ইয়ে থেকে আমেরিকা নিজেদেরকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে, তারপরে ইরানের সঙ্গে যে পারমাণবিক বিষয় নিয়ে যে চুক্তি হয়েছে সেই চুক্তিতেও দেখা গেল যে আমেরিকা এখন পিছনে ফিরে আসছে, এবং এই সবকিছুতেই আমেরিকা একেবারেই একা। এখানে ওই অন্যান্য মিত্র শক্তি যারা আছে তারাও কোনোটাই, কোনো শক্তি এখন আমেরিকার সঙ্গে নেই। এটা বুঝতে হবে আমাদেরকে যে এখানে আসলে একটা ট্রেন্ড ডেভেলপ হচ্ছে, যেই ট্রেন্ডের একটা অন্যতম অংশ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট তাদের তো দায়িত্ব হচ্ছে যে আমেরিকার স্বার্থকে সবচেয়ে বড় করে দেখা, এবং সেখানে রাজনীতিবিদ হিসেবে যে সমস্ত সমীকরণ তারা সাধারণত সমীহ করে চলেন সেগুলোর প্রেক্ষাপটেই আমরা দেখতে পেয়েছি যে ওই কংগ্রেস যাই বলুক প্রেসিডেন্টরা তাদের নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে শেষ পর্যন্ত ওই বুশ, ক্লিনটন, তারপরে জুনিয়র বুশ এবং ওবামা তারা সবাই জেরুজালেমের বিষয়ে একটা সমীহ দেখিয়ে এসছেন যে এটা আসলে এখানে হাত দিলে অসুবিধা হবে। কিন্তু যেহেতু এখানে বিচক্ষণতার আর কোনো প্রশ্ন নাই, এমনকি আমেরিকার জাতীয় স্বার্থেরও এখানে অনেকটা আপোষ করা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে নিজের যে একটা রাজনৈতিক একটা প্রভাব বলা আছে আমেরিকাতে, যেটা বলা হয় যে কনস্টিটিউয়েন্সি বা বেস, এইটাকে খুশি করার জন্য ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছে এতে অবশ্যই বিচক্ষণতার ব্যাপার আছে। কিন্তু বিচক্ষণতা যে আসলে তার কোনো একটা, তার জন্য একটা বড় কোনো প্রায়োরিটি বা ফ্যাক্টর এটা আসলে মনে হয় না।
অনেক ধন্যবাদ ডক্টর ওমর ফারুক। আমাদের আরেকজন প্রশ্নকর্তা আছেন টেলিফোনে, শামীম আহমেদ ঢাকা থেকে। হ্যালো।
জি, আমি শামীম আহমেদ বলছিলাম।
বলুন।
পাবনা জেলা রাজশাহী বিভাগ।
ও, আপনি রাজশাহীতে আছেন, আচ্ছা বলুন।
রাজশাহী বিভাগ থেকে আমি পাবনা জেলা অন্তর্গত সাঁথিয়া থানা থেকে বলছিলাম।
আচ্ছা।
আমার প্রশ্ন, আপনাদের যে আলোচনা আমি শুনতেছিলাম খুব প্রাণান্তর আলোচনা এবং খুব মুগ্ধকর আলোচনা, তা আমি বলছিলাম যে এই যে জেরুজালেমের যে বিষয়টা, সম্প্রতি যে ঘটনাটা ঘটছে, এই জেরুজালেমের এই ঘটনাটি আমেরিকান বা আপনার আমেরিকানের যে ডোনাল্ড, আমেরিকান এবং ডোনাল্ড ট্রাম্পের অন্যান্য রাষ্ট্র এই জেরুজালেমের যে ঘটনাটা ঘটেছে এই এই বিষয় নিয়ে তাদের কি মন্তব্য সেটা আপনি জানতে চাচ্ছেন আপনাদের কাছে।
ধন্যবাদ। যে বিষয়টা আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে জেরুজালেমকে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সেটার কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিশ্বে, সেটাই এটা নিয়েই আলোচনাটা হচ্ছে। ডক্টর ওমর ফারুক,
এখানে আরেকটি বিষয়ের প্রসঙ্গ টানতে হচ্ছে, যেটা কিছুক্ষণ আগে ডক্টর ইফতেখারও এটা বিষয়টা এনেছিলেন, যে যুক্তরাষ্ট্র আসলে মুসলিম বিশ্বের সঙ্গে যেই ধরনের একটা এনগেজমেন্ট ছিল সেই এনগেজমেন্টটা অনেকাংশেই এখন পিছন দিকে ফিরে যাচ্ছে। তবে এটাও আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে কিছু নতুন মেরুকরণ শুরু হয়েছে, যে মেরুকরণের প্রক্রিয়া হিসেবেই সম্ভবত যুক্তরাষ্ট্র এতটা বেপরোয়া হয়ে পড়েছে যে জেরুজালেমের মতো সংবেদনশীল বিষয় নিয়ে তারা এরকম হটকারি এবং একচেটিয়া সিদ্ধান্ত নেবে বা একপাক্ষিক সিদ্ধান্ত নেবে। এটা কিছুদিন আগে যদিও নির্বাচনের সময় সে বলে এসেছে, এটা যে সে করবে এটা আসলে অনেকেই হয়তো চিন্তা করেনি। সে মেরুকরণটা হচ্ছে আসলে যে মধ্যপ্রাচ্যে ইরান এবং সৌদি আরবের মধ্যে যে আঞ্চলিক দ্বন্দ্বটা প্রকট হয়ে উঠেছে সেটারই অংশ হিসেবে এখানে দেখা যাচ্ছে যে পর্যবেক্ষকরা যেটা বলছেন যে সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যেও বেশ একটা ভালো সম্পর্ক বা আঁতাত গড়ে উঠেছে যেটা ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। তো সেই প্রেক্ষাপটেই সম্ভবত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে এবং সম্ভবত ইসরায়েলের যে লবি আছে সেটার চাপেই এই সুযোগের মধ্যেই খোলা পানিতে মাছ শিকার করার মতো জেরুজালেমের প্রসঙ্গে স্বীকৃতিটা আদায় করিয়ে নেওয়া এটা সম্ভবত হয়েছে। লক্ষণীয় যে এই সম্প্রতি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি একটা মন্তব্য করেছেন, সে মন্তব্যটা হচ্ছে যে এটা কোথায় আমেরিকা তার দূতাবাস বসাবে এটা তার একটা সার্বভৌম অধিকার, এটা সভরিন রাইট, এটাকে অন্য কারো কিছু বলার এটা অধিকার নাই। কথাটা এক অর্থে ঠিক, কারণ যে কোনো দেশেরই সে তাদের একটা অধিকার আছে, কিন্তু জেরুজালেমের বিষয়টা আসলে যদি সব কিছুর সঙ্গে একাকার করে ফেলা হয় সেখানে ওই যেমন বিচক্ষণতার প্রসঙ্গ আসে, তেমনি এখানে বোঝা যাচ্ছে যেখানে জোর করে চাপিয়ে দেওয়ার মতো একটা মানসিকতা, যেখানে রাজনৈতিক সহমর্মিতা বা সেখানে এক ধরনের এনগেজমেন্ট বা কোনো ধরনের আপোষকামিতা একেবারেই একপাক্ষিক মনমানসিকতা থেকে এটা গড়ে আসছে। সুতরাং জেরুজালেমের মতো মানে সংবেদনশীল বিষয়কে এটা একেবারে মুসলিম আরব বিশ্ব, এখন তো শুধু দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান এবং অন্যান্য শক্তিরাও আমেরিকার বিরুদ্ধে যে এখন অবস্থান নিচ্ছে এটা এক ধরনের নতুন ধরনের মেরুকরণ, কিন্তু এটার উদ্যোগটা কিন্তু আসছে আমেরিকার পক্ষ থেকে।
অনেক ধন্যবাদ ডক্টর সাইদ ইফতেখার আহমেদ।
আমরা দেখছিলাম যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন, উনি একটা কথা বলতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে যে মেক আমেরিকা গ্রেট এগেইন এবং আমেরিকা ফার্স্ট। তো অন্য বিভিন্ন পর্যবেক্ষক এবং বিশ্লেষক যেটাকে এটাকে যেভাবে ইন্টারপ্রেট করেছেন যে এটা করতে যে ডোনাল্ড ট্রাম্প কি আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বে তার যে এঙ্গেজমেন্ট সেখান থেকে ক্রমশ উইথড্র করে নেবেন কিনা। এখন আমরা যে জেরুজালেমের যে স্বীকৃতির যে প্রশ্নটি আমরা দেখি, এর ফলে আমরা কি দেখছি যে আজকে শুধু মুসলিম বিশ্ব নয় এমনকি ইউরোপের তার যে মিত্র সেখান থেকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে, এবং সেই বিচ্ছিন্ন যে হয়ে যাচ্ছে সেই বিষয়টাতে আজকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি রাষ্ট্রের প্রভাব কখন নির্ধারিত হয়, যে রাষ্ট্রের যত বেশি এঙ্গেজড অন্যান্য রাষ্ট্রগুলির সাথে, এবং প্রত্যেকটি রাষ্ট্রই কিন্তু প্লাস মাইনাস ক্যালকুলেট করেই কিন্তু মুভ করে তার যে ন্যাশনাল ইন্টারেস্ট সেই ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করবার জন্য, এবং সে একটি রাষ্ট্র তখনই তার ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ হয়েছে মনে করে যখন তার অধিক রাষ্ট্রের সঙ্গে তার মিত্র বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা আসলেন আমরা শুরু থেকেই দেখে আসছি মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশই নিজেকে একের পর এক বিভিন্ন রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছেন। এখন যে প্রশ্নটা এসছে যে একটু আগে যিনি বললেন যে বাহরাইন থেকে যে অধ্যাপক যে কথাটা বললেন, চমৎকার কথা বলেছেন যে ইরান এবং সৌদি আরবের মধ্যে যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের ফলশ্রুতিতে সিদ্ধান্ত, কিন্তু আজকে সৌদি আরবও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র একটি অকওয়ার্ড পজিশনে ফেলে দিচ্ছে যখন জেরুজালেমকে সরাসরি স্বীকৃতি দিয়ে, ফলে যেটা হচ্ছে যে সৌদি আরবের পক্ষেও কিন্তু খুব মানে জোরালো ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা মার্কিন বলয়ে নিজেকে স্থাপন করা খুব কঠিন। আমরা দেখলাম যে সৌদি যে বাদশা কিছুদিন আগে রাশিয়া সফর করেছেন, এখন যে একটা নতুন মেরুকরণ দাঁড়াচ্ছে যে ইরান কেন্দ্রিক এবং এর সাথে রাশিয়ার যে ইনভলভমেন্ট, ফলে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্রেডিশনাল মিত্র যারা ছিল, যেমন তুরস্ক একটা নেটোভুক্ত দেশ, কিন্তু নেটোভুক্ত দেশ হয়েও কিন্তু আমরা তুরস্ককে দেখছি রাশিয়ার সাথে অধিক অ্যালাইন্ড হতে, ফলে একটা যে নতুন বিশ্ব দাঁড়াচ্ছে রাশিয়া ইরান তুরস্ক, এর এগেনস্টে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব সেটা যে ক্রমশই মানে দুর্বল হয়ে আসছে, সেই বিষয়টা কিন্তু মার্কিন যে আজকে যে স্টেট ডিপার্টমেন্ট বা মার্কিন যে অ্যাডমিনিস্ট্রেশন তারা কতটুকু বুঝতে পারছেন, এই প্রশ্নগুলি কিন্তু আজকে চলে আসছে। এই প্রেক্ষাপটে অনেকেই মনে করছেন যে জেরুজালেমকে যে রাজধানী স্বীকৃতি দেওয়া অত্যন্ত ইম্যাচিউর ডিসিশন, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র আরব রাজনীতি ইসলামিক যে বিশ্ব বলে পরিচিত মুসলিম দেশগুলি রয়েছে সেগুলি থেকে তো বটেই, এমনকি ইউরোপ থেকেও এর ক্রমশ আরো বিচ্ছিন্ন হয়ে যাবে।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখছি আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন, আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দান এবং বিশ্বে তার প্রতিক্রিয়া ও প্রভাব। আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আরেকজন শ্রোতা আছেন লাইনে, তানিয়া ঢাকা থেকে। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ বলুন তানিয়া।
জি, আমার প্রশ্ন হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে মানে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে ভবিষ্যতে কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে কি না, কোনো সম্ভাবনা আছে কি?
অনেক ধন্যবাদ তানিয়া ঢাকা থেকে প্রশ্ন করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ডক্টর ওমর ফারুক, আপনার কি মনে হয় যে তানিয়া যে প্রশ্নটি করলেন যে ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে কি শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা আছে?
ওয়েল, গত 50 বছরের অভিজ্ঞতাটা যদি আমরা সামনে রাখি তাহলে আসলে আশাবাদী হওয়াটা খুব মুশকিল। তার অন্যতম কারণ হচ্ছে যে ইসরায়েল শুরু থেকেই একটা ঔপনিবেশিক শক্তি হিসেবে এই মধ্যে আবির্ভূত হয়েছে এবং সেখানে যা কিছু পদক্ষেপগুলো নিয়েছে তার মূল কারণটা হলো একটাই, সেটা হচ্ছে যে প্যালেস্টিনিয়ানদেরকে এমন ভাবে মার্জিনালাইজ, এক পর্যায়ে গিয়ে হয় তারা সারেন্ডার করবে না হয় তারা ওখান থেকে চলে যাবে, সুতরাং এটার মাধ্যমে সমাধান হয়ে যাবে যে বেসিক্যালি এই যেটাকে আমরা প্যালেস্টাইন বলি বা আগে যেটা প্যালেস্টাইন ছিল এটা এক পর্যায়ে গিয়ে এটা ইসরায়েলেরই পুরোটা দখল হয়ে যাবে। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই যে প্যালেস্টাইনের বিষয়টাকে এভাবে কৌশলগতভাবে হ্যান্ডেল করতে গিয়ে শেষ পর্যন্ত এটা তো প্রমাণ হয়েছে যে প্যালেস্টাইনের বাস্তবতাকে অস্বীকার করা যাবে না, প্যালেস্টাইনের যে সমস্ত জনগণ তারা প্যালেস্টাইনেরই এবং তারা সেখানে থাকবে এবং তারা তাদের যে ভূমি তাদের যে অধিকার সেটা বজায় রাখার জন্য সংরক্ষণ করার জন্য সব রকমের তারা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এখানে যেটা করা হয়েছে যে একদিকে যেমন তাদেরকে একটা সাবসিস্টেন্স লেভেলের লাইফ সাপোর্টে রাখা হয়েছে ওয়েস্ট ব্যাংক এবং গাজাতে, অন্যদিকে এই সময় আরো বেশি করে নিয়ে লম্বা করে নিয়ে কি করে তাদের যত ভূমি দখল করা যায় এর প্রক্রিয়াটা চলেই আসছে। এখন যেটা হচ্ছে যে ইসরায়েলের পক্ষ থেকে এমন কোন ইশারা পাওয়া যাচ্ছে না বা সম্ভাবনা পাওয়া যাচ্ছে না যে তারা আসলেই একটা শান্তি চায়। তাহলে যদি তারা চাইতো তাহলে কিন্তু এই মানে দুই রাষ্ট্র যে টু স্টেট সলিউশন সেটাকে এমন ভাবে তারা আন্ডারমাইন করতো না। এখন যেটা দাঁড়াচ্ছে যে টু স্টেট সলিউশনটা যদি টেবল থেকে বাদ দিতে হয় তাহলে ওয়ান স্টেট সলিউশন হতে হবে, কিন্তু সেটার জন্য যে পরিবেশ দরকার, যে মন মানসিকতা দরকার, যে ফ্রেমওয়ার্ক দরকার সেই ফ্রেমওয়ার্কটা এখন নাই। সুতরাং যেভাবে পোলারাইজেশনটা হচ্ছে তাতে সংঘাতের সম্ভাবনাটাই সম্ভবত আরেকটু প্রকট।
আচ্ছা, ধন্যবাদ ডক্টর ইফতেখার আহমেদ।
ডক্টর ওমর ফারুকের আলোচনায় মোটামুটি পুরো বিষয়টা উঠে এসছে এবং যে দুই রাষ্ট্রের যে সলিউশনের কথা বলা হচ্ছিল সেখানে প্যালেস্টাইন এই বিষয়টা বলে আসছিল যে তারা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করতে যায়, কিন্তু পুরো জেরুজালেমকে যখন ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ফলে এই বিষয়টি আরো জটিল হয়ে গেল। এবং পাশাপাশি আরেকটা বিষয় যে প্যালেস্টাইন বলে আসছিল যে জেরুজালেমকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে প্যালেস্টাইনের পক্ষ থেকে ইসরায়েলের যে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি তারা সেটা প্রত্যাহার করে নেবে, যদিও এখনো সেটা তারা করেনি। এবং আমরা দেখছি যে এর ফলে বরং এক ধরনের বিক্ষোভ আমরা দেখছি, বিশেষ করে গাজাতে এবং এক ধরনের সংঘাতময় পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে। সুতরাং এখানে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল কতটুকু আগ্রহী সেটাও কিন্তু একটা প্রশ্নবোধক, কারণ বিষয়টা কিন্তু আজকে 50 বছর হয়ে গেল এবং ফলে আজকে এর ফলে যে জেরুজালেমকে স্বীকৃতি দেওয়ার ফলে আরও যে বিষয়টা দাঁড়ালো তা তার ফলে যে শান্তির যে প্রক্রিয়া বিশেষ ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে এটি আরো জটিল আকার ধারণ করেছে, এটি আরো দৃঢ় হয়ে গেল বলে মনে হচ্ছে।
এখানে একটা প্রশ্ন উত্থাপন করতে চাই যে জাতিসংঘ যেমন সাধারণ পরিষদে আগামীকাল বৃহস্পতিবার একটা জরুরি অধিবেশন বসার কথা এই বিষয় নিয়ে, এখন কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের যে প্রস্তাবই অনুমোদন করুক না কেন সেটা বাধ্যতামূলক নয়, নন বাইন্ডিং। তাহলে জাতিসংঘের কি অবদান এখানে, যদি তারা যে প্রস্তাবই অনুমোদন করবে সেটা যদি নন বাইন্ডিং হয়? ডক্টর ওমর ফারুক,
আসলে গত 50 বছরে জাতিসংঘে অনেক প্রস্তাবনা নেওয়া হয়েছে, রেজলিউশন পাস হয়েছে, তার তেমন কিছুই বাস্তবায়িত করা সম্ভব হয় নাই। তার অন্যতম কারণ হচ্ছে যে এখানকার নিরাপত্তা পরিষদে যারা স্থায়ী সদস্য তাদের যে ভেটো দেওয়ার পাওয়ার এবং তাদের যে ক্ষমতায় তারা বিভিন্ন দেশের যে প্রতিনিধিত্ব সেগুলোকে তারা ইনফ্লুয়েন্স করতে পারে, সেখানে আসলে ইউনাইটেড নেশনস এর পক্ষে কোনো কার্যকারী ভূমিকা রাখাটা খুব কঠিন। যেমন খুব ইন্টারেস্টিং যে একেবারে খোলামেলা ভাবে এই আজকে বা কালকের মধ্যেই আমেরিকার পক্ষ থেকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে যে কারা এই কালকে কোন দিকে ভোট দিচ্ছে এই রেজলিউশনের ব্যাপারে তাদের একটা লিস্ট এটা যেন ট্রাম্পের কাছে পাঠানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে, কারণ তিনি এটা ওয়াচ করছেন এবং তাদের ব্যাপারে সম্ভবত তারা কোনো পদক্ষেপ নিতে পারে এরকম একটা আভাস সেখানে রয়েছে। এই যে খোলামেলা এক ধরনের ব্ল্যাকমেইলের প্রবণতা, এটা কিন্তু আসলে একটা নতুন পোলারাইজেশনে হয়তো কাজ করবে, যে দেখা যাবে শেষ পর্যন্ত হয়তো এমন সমস্ত দেশগুলো যারা একেবারে আমেরিকার তাবেদার হিসাবে বলা যায়, যেমন ইজিপ্ট, ইজিপ্টও কিন্তু এই গত যে ভোটটা হলো মানে
মিশরই তো প্রস্তাবটা এনেছিল,
হ্যাঁ, এবং আমেরিকার বিরুদ্ধেই কিন্তু তারা শেষ পর্যন্ত রাখতে হলো, যদিও আমেরিকার মানে এইড পুষ্ট, মদত পুষ্ট বা অর্থনৈতিক মদত পুষ্ট একটা শক্তি। সুতরাং এটা ইন্টারেস্টিং দেখা যাবে যে আগামীকাল কি হয়, সৌদি আরব কি আসলে এই রেজলিউশনের পক্ষে ভোট দেবে নাকি বিপক্ষে ভোট দেবে, অনেকগুলো বেশ ইন্টারেস্টিং বেশ ভাবে মনে হবে। কিন্তু এখানে আসলে যেহেতু এটা বাইন্ডিং নয় এটার কার্যকারিতাটা কম, কারণ ইউনাইটেড নেশন এজ এ প্রতিষ্ঠান আসলে খুব একটা কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। তবে যদি এমন হয় যে আমেরিকা যেমন আমেরিকা ফার্স্ট নীতি হিসেবে সামনে রেখে এগুচ্ছে, এখানে আসলে যেটা হয়ে দাঁড়াচ্ছে আমেরিকা ফার্স্ট না আমেরিকা অ্যালোন, সেক্ষেত্রে হয়তো এমন দেখা যেতে পারে যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য যে সমস্ত উন্নত দেশগুলো আছে এবং রাশিয়া, এগুলো রাশিয়া এবং চায়না, সবগুলো মিলে যদি একটা মেরুকরণ হয় তাতে ইউনাইটেড নেশনসকে কাজে লাগানোর কিছু সুযোগ আছে। সুতরাং এই প্রেক্ষাপটে খুব বেশি আশা করা মুশকিল, তার কারণ ইতিহাসটা আসলে ইউনাইটেড নেশনসের রেকর্ডের খুব একটা মানে কার্যকারিতার সাক্ষ্য দেয় না।
ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনি কি এর সঙ্গে কিছু যোগ দিতে চান?
প্যালেস্টাইনের আহ্বানে আগামীকাল সেই অধিবেশনটা বোধহয় বসছে, সেটাকে তারা বলছে বিশেষ জরুরি অধিবেশন, এটি কিন্তু সাধারণ যে অধিবেশন তা কিন্তু নয়। এটি আপনার এই পর্যন্ত 10 বার হয়েছে এ ধরনের অধিবেশন এবং শেষ অধিবেশন হয়েছিল 2009 সালে। এবং আপনি ঠিকই বলেছেন যে এই অধিবেশনের যে আপনার যেই প্রস্তাবই আসুক সেটি কোনো বাইন্ডিং নয় এবং সদস্য রাষ্ট্রগুলো যে কোনো সদস্য রাষ্ট্র বিষয় তা মানতে হয়তো ওভাবে বাধ্য নয়, যদি না সেটা যেটাকে বলা হয় যে আপনার সিকিউরিটি কাউন্সিল, সে সিকিউরিটি কাউন্সিলের কোনো মেম্বার যদি সেটাকে ভিটো প্রয়োগ করে তাহলে সেটা আর বাইন্ডিং থাকছে না। এখন কিন্তু এরও কিন্তু একটা সিগনিফিকেন্স রয়েছে, সেটা নন বাইন্ডিং হলো যদি বেশিরভাগ সদস্য রাষ্ট্র আপনার প্যালেস্টাইনের পক্ষে সমর্থন করে, তার কিন্তু একটা রাজনৈতিক বা পলিটিক্যাল ওয়েট রয়েছে এবং এই পলিটিক্যাল ওয়েটটাও কিন্তু আলটিমেটলি যে আমেরিকার যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট ওয়ার্ল্ড ওয়াইড তার ইন্টারেস্টের এগেনস্টে চলে যাবে বা চলে যাচ্ছে। এবার কিন্তু মার্কিন প্রশাসন কোনো এক অদ্ভুত কারণে এই যে ইকুয়েশনগুলো, সে হয় ইকুয়েশনগুলো তারা করতে চাচ্ছে না অথবা সেই ইকুয়েশনগুলো তারা বুঝতে পারছে না। এর দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে নিজেকে যেটা বলা হচ্ছিল এক সময় যে ১৯২০ সালের আগে যদি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখি, যে বিশ্বের যে কতগুলো বিশ্ব রাজনীতি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বিচ্ছিন্ন ছিল, এটাই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন সময় ইঙ্গিত করেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়তোবা অনেকটা সেদিকে নিয়ে যেতে চান। এখন সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি হয়ে থাকে যে ওয়ার্ল্ডকে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলোকে কেয়ার না করে, অ্যাকসেপ্ট ইসরায়েল, তাহলে সেটা কোনো ম্যাটার করে না। তাহলে আমরা বিশ্বের নতুন যে মেরুকরণের যে প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে আমরা নতুন মেরুকরণের দিকে বিশ্ব যাবে। কিন্তু বিশ্ব রাজনীতিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রভাব বজায় রেখে আসছিল বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, সেই ভূমিকা পালন করতে চায়, তাহলে এই ধরনের রেজুলেশনের যে আউটকাম সেগুলিকেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের হিসাবে নিতে হবে বা ক্যালকুলেট করতে হবে।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দান এবং বিশ্বে তার প্রতিক্রিয়া ও প্রভাব। আমাদের দুজন বিশেষ অতিথি আছেন, ডক্টর ওমর ফারুক, তিনি বাহরাইন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এবং জর্জিয়া রাজ্যের অ্যাটলান্টায় আছেন ডক্টর সাইদ ইফতেকার আহমেদ, তিনিও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন তারা। আমাদের সঙ্গে আরেকজন প্রশ্নকর্তা এখন টেলিফোনে আছেন, মানিক মিয়া। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন।
জি, আমি মোহাম্মদ মানিক মিয়া, বাংলাদেশ গাইবান্ধ জেলা থেকে বলছি।
আচ্ছা বলুন।
আমেরিকার প্রেসিডেন্ট কিছুদিন আগে দক্ষিণ এশিয়াতে প্রায় সফর করলেন, তো ঘটনা হচ্ছে যে আমাদের সবাই, আমরা মানুষ সবারই কাম্যই হচ্ছে শান্তি কামনা করা, এবং সবারই ধর্মেই কিন্তু শান্তি কথাটা উল্লেখ আছে। এখন ঘটনা হচ্ছে যে ফান্ডামেন্টাল যে রাইটটা আছে, পাঁচটি মৌলিক অধিকার, এটা কিন্তু সবার জন্য সমান, এটা ফান্ডামেন্টাল রাইট সবার জন্য সমান। এখন আমার স্বাধীনতাতে যদি হস্তক্ষেপ করা হয়, এটা কিন্তু কোনো শান্তি সফরও না, এটা শান্তি আনবেও না, বইয়েও আনবে না, বরঞ্চ একটা সংঘাত বা রক্তাক্ত যুদ্ধ থেকেই যাবে। এখন বাইবেল বলে আর কোরআনে বলে,
ভাই আপনার প্রশ্নটা একটু বলবেন, আপনি কি প্রশ্নটা বলবেন?
আমি প্রশ্নটাই বলছি, কোরআনে বলেন আর বাইবেলে বলেন আর যেখানেই বলেন সেখানেই কথা হচ্ছে যে কারো স্বাধীনতা কারো হস্তক্ষেপ না করা, সবাইকে সমানভাবে চলার একটা অধিকার। তো আমার প্রশ্ন হচ্ছে যে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী, এটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত? যেখানে ট্যাক্স ধরার দরকার, যেখানে ভ্যাট ধরার দরকার, সেখানেই ভ্যাট ধরা বা ট্যাক্স ধরা উচিত, এবং তার বাহিরে যে ফান্ডামেন্টাল রাইটটা আছে সেটা কিন্তু হস্তক্ষেপ করার কারো অধিকার নাই। যদি তাই হয় তাহলে মুসলমানদের প্রতি বিরাট এক নির্যাতন করা হচ্ছে আমার মতে। আপনাদের মতে কি বলে?
ধন্যবাদ, ধন্যবাদ মানিক মিয়া। ডক্টর ওমর ফারুক, উনি যেটা বলতে চাইলেন আমাদের প্রশ্নকর্তা মানিক মিয়া, সেটা হচ্ছে যে এটা কি যুক্তিসঙ্গত কিনা, সেটাই ওনার প্রশ্ন, আপনি কি বলেন?
আমি ঠিক প্রশ্নটাকে বুঝতে পেরেছি কিনা সেটা ঠিক,
উনি বলতে চাচ্ছেন যে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট যে পদক্ষেপটা নিলেন এটা কি যুক্তিসঙ্গত কিনা।
ওয়েল, এর প্রসঙ্গে তো অনেক কিছু মন্তব্য অলরেডি করা হয়েছে, যেটা আমি আগেই বলেছি যে সাধারণত আমেরিকায় যে সমস্ত ব্যক্তিরা প্রেসিডেন্ট হয়েছেন তাদের অনেক চিন্তা ভাবনা তারা হয়তো বাস্তবায়িত করতে পারেন নাই, এমনকি অনেক প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারেন নাই, কিন্তু তাদের একটা ফ্রেমওয়ার্ক অফ থট ছিল, একটা চিন্তা ভাবনার কাঠামো ছিল যেটাতে মোটামুটি তারা কোহেরেন্ট। কিন্তু এখানে কিন্তু সেই কোহেরেন্সটা আমরা দেখতে পাচ্ছি না, যে কারণেই যে এই যে ডক্টর ইফতেকার আহমেদ যেটা বললেন যে এক ধরনের অদ্ভুত একটা আচরণ এখানে অনেকটা সেরকম হয়ে যাচ্ছে। যেমন একদিকে বলা হচ্ছে যে আমেরিকা কি আইসোলেনিস্ট হয়ে যাচ্ছে, যেখানে আমেরিকা ফার্স্ট হিসাবে আর কোনো দিকে তার কোনো দায়িত্ব বা ইনভলভমেন্ট বা কোনো ধরনের প্রায়োরিটিকে তারা গুরুত্ব দেবে না। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে মিলিটারিলি যেভাবে আমেরিকাকে মানে দাঁড়া করানোর চেষ্টা করা হচ্ছে বা তার প্রভাব বা প্রতিপত্তিকে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু বিচ্ছিন্নতাবাদী মানসিকতা এবং কৌশলের বিপরীত। সুতরাং এখানে যুক্তিসঙ্গত কিনা এটা আসলে বলা তো মুশকিল, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা যে বর্তমানে ইসরায়েল একটা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমাদের মনে হয় অস্বীকার করার বা এটাকে একেবারে রিভার্স করানোর মতো কোনো চিন্তা ভাবনা আমাদের থাকা উচিত নয়। আমাদের সম্ভবত সমাধান প্রি মানে 1967 যে বর্ডার ছিল সেটার ভিত্তিতেই জেরুজালেমকে শেয়ার করে প্যালেস্টাইনদের তাদের যতটুকু অধিকার সংরক্ষণ করা যায় তার ভিত্তিতে একটা সমাধান চাওয়া। কিন্তু মুশকিল হচ্ছে যে এই বিষয়টাতেই ইসরায়েল আসলে কৌশলগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে আরো কিছুদিন পরে হয়তো আর এক যুগ পরে হয়তো আসলে আর কিছুই থাকবে না প্যালেস্টাইনদের দখলে, তখন আসলে কেকটাই যদি ভাগ হয়ে যায় না থাকে তখন তো ভাগ করার কিছু থাকে না। তো এই বিষয়টা আমাদের দেখতে হবে আসলে আমাদের সমস্যাটা, আমরা আমেরিকাকে যতই সমালোচনা করি বা ইসরায়েলকে যত সমালোচনা করি বাস্তবতা হচ্ছে যে মুসলিম বিশ্বের মধ্যেই কোনো ঐক্য নেই, তাদের মধ্যে আসলে কোনো মেরুদণ্ড নিয়ে দাঁড়ানোর মতো যে সমস্ত শক্তিগুলো থাকা দরকার তারা আসলে অনেকটাই মেরুদণ্ডবিহীন এবং সেরকমই তারা আচরণ করছেন, এবং তাদের নিজের দেশের স্বার্থ এবং সম্মান এবং মুসলিম বিশ্বের স্বার্থ এবং সম্মানকে প্রতিনিধিত্ব করা অনেক ক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে বাস্তবে দেখা যাচ্ছে, যেই কারণে আমরা অনেক কিছুই কথা বলি কিন্তু সেটাকে ব্যাক আপ করার মতো যে পদক্ষেপ থাকা দরকার সেটা আমরা দেখতে পাই না। আর যদি এই OIC যতগুলো মেম্বার কান্ট্রিজ গুলো আছে তারা যদি একভাবে দাবি তোলে যে তাদের এই কথাগুলো তারা মানে চায় যে তারা অন্য বিশ্বরা প্যালেস্টাইনের ব্যাপারে মেনে নেবে এবং এ ব্যাপারে তারা যদি সিরিয়াস হয় আমি সত্যি বিশ্বাস করি যে এটার সমাধান সম্ভব, কিন্তু যেহেতু সেটা নেই অনেক সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রস্তাবনা রেজলিউশন এগুলোর মধ্যে সিম্বলিক পর্যায়ে থেকে যাচ্ছে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।
অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা আছেন লাইনে চট্টগ্রাম থেকে, লিয়াকত আলী। হ্যালো লিয়াকত আলী।
জি
হ্যাঁ, স্বাগত জানাচ্ছি।
শুনতেছি আমি?
হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা বলুন।
জি আমি বয়স আমেরিকার আজকে যা উপস্থিত সবাইকে বাংলাদেশ থেকে এই পৌষের শীতের অবস্থাতে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ। আজকে যে বিষয়বস্তু, যে অবস্থা বর্তমান সিচুয়েশন, এই সিচুয়েশনে আমার তো ভাবতেছি মনে হয় যে কি এই তৃতীয় বিশ্ব কি আমাদের সম্মুখীন? আমাদের আজকের যারা আছেন আমি তাদের কাছে একটু জানতে চাচ্ছি যে এই পর্যালোচনার যে অবস্থান ওয়ার্ল্ড এর যে অবস্থান কি আমাদের তৃতীয় বিশ্ব কি সমনিকট নাকি এর কোনো উত্তরণ আছে না এর কোনো সমাধান আছে?
আপনি কি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছেন?
জি জি জি।
আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ লিয়াকত আলী। ডক্টর ইফতেখার আহমেদ, যে পরিস্থিতি এখন সৃষ্টি হচ্ছে এটা নিয়ে যে মেরুকরণের কথা আপনারা দুজনেই বললেন, এই এখানে কি আরেকটা যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধের এরকম কি আপনারা কোনো লক্ষণ দেখছেন?
এক এক কথায় বলতে হয় না, তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো লক্ষণ নেই বা এটি খুব সহজে হবে বলেও মনে হয় না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বিভিন্ন বিষয়ে তারা কোঅপারেশন রয়েছে, সেটা শুধু অর্থনৈতিক নয় সামরিক ক্ষেত্র। যদি আমরা খুব বিশ্লেষণ করি বা লক্ষ্য করি যে 1945 বা তার আগে থেকেও কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া কখনোই সম্মুখ সমরে অবতীর্ণ হয়নি, এবং এমনকি সিরিয়াতেও যখন ডোনাল্ড ট্রাম্প মিসাইল হামলা চালালেন আমরা দেখলাম যে এর আগেই যে তারা রাশিয়াকে ইনফরমেশন দিল যে তারা হামলা চালাবে যাতে রাশিয়ান সোলজার এবং তার যে বিমান বাহিনী যাতে নিরাপদ স্থানে চলে যেতে পারে, এবং সিরিয়া সহ বিভিন্ন জায়গাতেই আমরা রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই সেই কোঅপারেশনটা রয়েছে। সুতরাং এটি একটি অলীক কল্পনা যে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হবে হয়ে যাচ্ছে বিশ্ব, সেই প্রশ্নটি আসলে এখানে মানে প্রযোজ্য নয়। তবে আমি একটি বিষয় এখানে আলোচনা করতে চাই, এর পূর্বের বক্তা যে কথাটা বললেন যে জেরুজালেমকে রাজধানী দেওয়ার স্বীকৃতি দেওয়ার বিষয়টি, এখানে আমি এবং উনি একটা কথা বলতে চাচ্ছিলেন যে মুসলিমদের অ্যাকচুয়ালি স্বার্থ বিরোধী, জেরুজালেমকে স্বীকৃতি দেওয়া কিন্তু শুধু মুসলিমদের স্বার্থ বিরোধী নয়, এটি হচ্ছে অত্যন্ত প্যারাকুয়াল একটি অ্যানালাইসিস, কারণ প্যালেস্টাইনের যে পপুলেশন সেটা কিন্তু মুসলিম পপুলেশন নয়, জেরুজালেমের যে পপুলেশন সেটা কিন্তু শুধু মুসলিম পপুলেশন নয়, এমনকি জেরুজালেমের যে অধিবাসী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু 37% হচ্ছেন আরব অধিবাসী, এবং সেই 37%-এর মধ্যে যে মুসলিম যে আরব যে রয়েছে তার মধ্যে 96% মুসলমান হলেও কিন্তু 4% কিন্তু খ্রিস্টান রয়েছেন। এবং পুরো প্যালেস্তাইনেও আমরা দেখছি বিভিন্ন নেতৃস্থানীয় যে পজিশনসগুলো আপনার রাজনৈতিক রাষ্ট্র এবং আমলাতন্ত্রে অনেক খ্রিস্টান অনেক বড় বড় জায়গায় কাজ করছেন। সুতরাং ইসরায়েলকে যে অকুপেশনটা প্যালেস্তাইন টেরিটরিতে তার কিন্তু তার ফলে মুসলমানদের পাশাপাশি খ্রিস্টানদের জনসংখ্যা কম হলেও সে খ্রিস্টানরাও কিন্তু সাফার করছেন, এবং যে তারা যে ইন্তিফাদা যে মুভমেন্টটা শুরু করেছেন ইসরায়েলের বিরুদ্ধে সেখানে কিন্তু বহু খ্রিস্টান অংশগ্রহণ করেছেন। সুতরাং এই ধরনের প্যারোকিয়াল অ্যানালাইসিস কিন্তু এই সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রতিবন্ধক হিসাবেই কাজ করে। আর ডক্টর ওমর ফারুক চমৎকারভাবে বলেছেন, আমিও সেটা মনে করি যে আরব লীগ এবং ওআইসির আজকে যে ভূমিকা পালন করবার কথা সে তারা বিভিন্ন কারণে সেই ভূমিকাটা তারা পালন করতে পারছে না। তারা যদি একটা স্ট্যান্ড নিতে পারত, কিন্তু যে বিষয়টা আমরা দেখছি যে বিশেষত ওআইসির মধ্যে বা আরব লীগের মধ্যে সেই যে দ্বন্দ্বটা যে ইরান এবং সৌদি আরব একটা একটা আইডিওলজিক্যাল যে দ্বন্দ্ব, সেই পাশাপাশি বিভিন্ন জিও পলিটিক্যাল ইন্টারেস্টে কে মধ্যপ্রাচ্যে প্রভাবশালী হবে, কার স্বার্থ রক্ষা হবে, এবং সেটা করতে যে মার্কিন এবং রাশিয়ান লবির সাথে কে কতটুকু সুবিধা নিতে পারবে, এবং এমনকি ইসরায়েল থেকেও এই যে ইকুয়েশনগুলো যখন চলে আসতেছে তখন এই যে প্যালেস্টাইনের যে স্বার্থ সে স্বার্থটাকে কিন্তু তার একটা মার্জিনালাইজ স্বার্থ হিসেবেই দেখছে, বা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের যে ন্যাশনাল ইন্টারেস্ট সার্ভ করবার জন্য যে প্যালেস্টাইনের সমস্যাটাকে একটা পন হিসাবেই ব্যবহার করছে। এই মানসিকতা গুলবার ফলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই সমস্যাটা কিন্তু একটা মার্জিনালাইজ প্রবলেম হয়ে কিন্তু বছরের পর বছর রয়ে যাচ্ছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে বিশেষত আরব লীগ ওআইসির থেকেও মূল ভূমিকাটা আমার কাছে মনে হচ্ছে আরব লীগের, বা আরব রাষ্ট্রগুলো যখন একটা ইউনিফাইড একটা স্ট্যান্ড নিতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মনে হয় না যে প্যালেস্তাইন সমস্যাটার খুব সহজেই সমাধান হবে।
অনেক ধন্যবাদ ডক্টর ওমর ফারুক, আপনি কিছু যোগ দিতে চান এই বিষয়ে?
আমি কিছুটা যোগ করতে চাই। আসলে মানে টু বি আরব এন্ড টু বি ইউনাইটেড টু বি নট সিনোনিমাস, মানে এটা অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে আর কি। এবং আরব লীগকে তৈরি করা হয়েছিল এমন ভাবে সেট আপ করা যে কোনো সিদ্ধান্তই তারা কার্যকরী করতে পারবে না যদি তাদের মধ্যে ইউনানিমাস এগ্রিমেন্ট না হয়, এবং কোনো সংগঠনই আসলে ইউনানিমাস এগ্রিমেন্টের মাধ্যমে কিছু করা এটা ডিফিকাল্ট। তারপরেও তাদের ভূমিকা রাখার সম্ভাবনা আছে, যদি তারা সেভাবে এগিয়ে আসে দেখা যাচ্ছে তা কি হয়। কিন্তু আরেকটি ব্যাপারে আমি যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে তৃতীয় মহাযুদ্ধের ব্যাপারে। ডক্টর আহমেদ একটু সম্ভবত অতিমাত্রায় আশাবাদী, এবং শুনে আমি নিজেও একটু আশ্বস্ত ফিল করলাম, কিন্তু কিছু ভয়ও আছে মনে, যেটা একটু প্রকাশ করি এখানে। সেটা হচ্ছে যে আসলে কেউ যে মহাযুদ্ধ চায় বা চিন্তা ভাবনা করে সেদিকে অগ্রসর হবে এটা মনে করার কোনো কারণ নেই। সেই দিক থেকে চিন্তা করতে গেলে হয়তো এটা এক ধরনের আরো অনেক দূরের বিষয়, হয়তো এখনই কিছু হবে বা সাম্প্রতিক সময়ে কিছু হবে এরকম মনে করার কারণ নেই। কিন্তু আমরা এমন একটা পর্যায়ে উন্নীত হয়েছি যে মিসক্যালকুলেশন হতে পারে এবং মিসস্টেপ থেকে কিছু একটা শুরু হয়ে যেতে পারে, যেটা থেকে একটা মহাযুদ্ধ শুরু হওয়াটা অসম্ভব নয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকটা অসহিষ্ণু, অনেকটা অস্থিরতার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা কথাবার্তা বলছেন, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্যালেস্টাইন বা ইসরায়েলকে ঘিরে হতে হবে তা না, এটা নর্থ কোরিয়ার থেকেও একটা কিছু শুরু হয়ে যেতে পারে। এবং যেহেতু এখন এমন কোনো যুদ্ধ বাঁধলে সেটা যে একেবারে মানে কনভেনশনাল ওয়ার হবে সেটা নাও হতে পারে, সেটা একটা নিউক্লিয়ার ওয়ার হতে পারে। সুতরাং যে কোনো একটা বিষয়ে আমরা যদি দেখি যে এখানে যদিও মানে কেউই আসলে ওই ধরনের যুদ্ধ চায় না, কিন্তু এখন অনেক পর্যবেক্ষকরা কিন্তু এটা দৃষ্টি আকর্ষণ করছেন যে মিসক্যালকুলেট করার একটা সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে গেছে, এবং এক্ষেত্রে আরো সতর্ক হওয়া প্রয়োজন যে এমন কোন পরিবেশ সৃষ্টি না হয় কারো কথার মাধ্যমে, কারো টুইটের মাধ্যমে, কারো স্টেটমেন্টের মাধ্যমে, যেগুলোর মাধ্যমে এই মিসক্যালকুলেশন থেকে কোনো পদক্ষেপ আসে, যেটা আসলে শুরু হয়ে গেলে হয়তো একটা রেগুলার যুদ্ধ হবে না, সেই দিকটা একটু আমাদের খেয়াল রাখতে হবে।
অনেক ধন্যবাদ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দান এবং বিশ্বে তার প্রতিক্রিয়া ও প্রভাব। আমাদের আরেকজন শ্রোতা আছেন লাইনে, নূরে আলম সিদ্দিকী বাংলাদেশ থেকে। হ্যালো,
আমি শুনতে পাচ্ছি?
হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা করুন।
আমার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার পিছনে সমর্থন জুগিয়েছেন, পাশাপাশি যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছেন, আমার কথা হচ্ছে যে যে বিষয়টা নিয়ে খুব বিতর্ক আছে, সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রি আছে হ্যাঁ সবাই এই সমর্থনের বিপক্ষে, পাশাপাশি অন্যান্য দেশ অনেক দেশ আছে যারা এই মানে সমর্থনের বিপক্ষে আছে, তো যেখানে বিশেষ করে সারা বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো বিপক্ষে আছে, এরপরেও ডোনাল্ড ট্রাম্পের যে এই যে একটা সমর্থন, এই সমর্থনটা আসলে সারা বিশ্বের জন্য বা সাধারণ মানুষের জন্য কতখানি মানে ইতিবাচক হবে, বা এটা যদি বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে কিনা, এটা বিষয়ে আমার মানে প্রশ্ন যে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা মানে যাচ্ছি নাকি আবার এই সমর্থন নিয়ে।
হ্যাঁ, এইমাত্র ডক্টর ওমর ফারুক এবং ডক্টর সাইদ ইফতেখার আহমেদ সেটি নিয়েই আলোচনা করছিলেন, যেহেতু আমাদের আরেকজন প্রশ্নকর্তা সেটাই করেছিলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাওয়া মানে এগোচ্ছে কিনা পৃথিবী এই 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 বিষয়টি নিয়ে। ডক্টর ওমর ফারুক যেমন বললেন যে এটা হয়তো মিসস্টেপ হতে পারে, এবং ডক্টর ইফতেখার আহমেদ বললেন যে আপাতত সেরকম সম্ভাবনা নেই। আপনি কি অন্য আর কিছু অ্যাঙ্গেল আনতে চান এই নূরে আলম স্যার থেকে?
আমার কথা হচ্ছে যে এটা আমি মনে করছি যে আমেরিকা একজন মানে একটি পরাক্রমশালী দেশ, হ্যাঁ সে দেশ আপনার জেরুজালেম কি ইসরায়েলের রাজধানী করার পিছনে নিশ্চয়ই কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে। বা
ঠিক আছে, আমরা তাহলে সেই প্রশ্নটাই ডক্টর ওমর ফারুক এবং ডক্টর সাইদ ইফতেখার আহমেদের কাছে করব যে এটা কোনো রাজনৈতিক কোনো লক্ষ্য আছে কি, আপনি কি বলেন ডক্টর ওমর ফারুক?
একটা বিষয় একটু যোগ করা দরকার, আমি বলেছিলাম যে আসলে আমার জানা মতে এমন কোন রাষ্ট্রীয় শক্তি এখন নেই যারা আসলে একটা মহাযুদ্ধ চায় বা সেটার জন্য পরিকল্পিত ভাবে অগ্রসর হচ্ছে সেরকম মনে করার কোনো কারণ নেই। তবে এখানে একটি শক্তি আছে, যেই শক্তিটা হয়তো চাইতে পারে যে এরকমই হওয়া দরকার বা এরকম হওয়ার প্রয়োজন আছে, সেটা হচ্ছে যে আমেরিকায় যে এই যে ক্রিশ্চিয়ান ইভাঞ্জেলিক্যাল চার্চ যারা আছে তারা কিন্তু আসলে এই যে এই ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন এটা এই কারণে না যে তারা ইহুদিদের ভালোবাসেন বা তারা মনে করেন যে তাদের একেবারে মানে আত্মার আত্মীয় অথবা তাদের অধিকার এবং নিরাপত্তা সংরক্ষণ করা তাদের একটা নৈতিক দায়িত্ব, এটা কিন্তু নয়। এটা তারা এই জন্য সাপোর্ট দিচ্ছেন, যে সাপোর্টটা কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা অন্যতম বেস, সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই মানে একটা বড় রকমের পরিবর্তন বা বড় রকমের যুদ্ধ না হয় যেটার মাধ্যমে ইসরায়েল শেষ পর্যন্ত মানে একেবারে নিরঙ্কুশ ভাবে প্রতিষ্ঠিত হবে সেখানে, ততক্ষণ পর্যন্ত জিসাসের সেকেন্ড কামিং কিন্তু হবে না। এবং সেই কারণে এগুলোকে ত্বরান্বিত করার জন্য যদি কিছু যুদ্ধ বিগ্রহের প্রয়োজন হয় এটার জন্য কিন্তু তারা মনে করেন যে এটা বাইবেলেরই একটা ভবিষ্যৎবাণী এবং এটা এই এই পথ দিয়েই তাদেরকে যেতে হবে। কিন্তু এরা ছাড়া আমার জানা মতে বা আমার যতটুকু আমি আমি বিশ্লেষক হিসেবে দেখি আর কোনো শক্তি যে একটা মহাযুদ্ধ চায় বা সেজন্য সেদিকে অগ্রসর হচ্ছে সেটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু যেটা আমি বলেছিলাম যে পর্যবেক্ষকরা এখন বলছেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে মিসক্যালকুলেশন অবশ্যই হতে পারে এবং সেটা থেকে যেই ধরনের রেসপন্স আসতে পারে যেটা হয়তো কয়েক মিনিটের মধ্যেও ডেভেলপ করতে পারে, এগুলো আসলে তখন খুব একটা এটা মানে রিভার্স করাটা মুশকিল হয়ে যাবে।
আমাদের সময় খুব
শান্তি থাকুক, কিন্তু আমাদের দেখতে হবে যে সম্ভাবনাটাও ধীরে ধীরে দানা বেঁধে উঠছে।
অনেক ধন্যবাদ, আমাদের সময় খুব কমে এসেছে। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনি যদি সংক্ষিপ্ত ভাবে বলেন যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা এর পেছনে।
যে কোনো আন্তর্জাতিক রাজনীতিতে যে কোনো সিদ্ধান্ত তো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়, এবং আমরা জেরুজালেম বিষয়টা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি এবং ডক্টর অবসর চমৎকার একটা কথা বললেন এই মুহূর্তে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের সিদ্ধান্তের পিছনে কি কারণ রয়েছে, কেন তারা এই ধরনের সিদ্ধান্তে গেলেন। তা আমি আরেকটি বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে যে কথাটা হচ্ছিল, আমরা কোল্ড ওয়ারের সময় কিন্তু একটা টার্ম ডেভেলপ করেছিল সেটাকে বলা হয় ম্যাড, সংক্ষেপে মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ যদি আরেকটি যুদ্ধ হয় সেটি হবে পারমাণবিক যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হলে দুটো রাষ্ট্রই ধ্বংস হয়ে যাবে, এইটি হচ্ছে এই তত্ত্বের মূল কথা। যতক্ষণ পর্যন্ত মার্কিন এবং রাশিয়ান যারা পলিসি মেকার্স রয়েছেন তারা বুঝতে পারবেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া মানে দুটো রাষ্ট্র গিয়ে এলিমিনেট হয়ে যাওয়া, ততক্ষণ পর্যন্ত একটা মিসক্যালকুলেশন বা মিসস্টেপ হয়ে গেলেও সেটি কিন্তু রেকটিফাই করার একটা পসিবিলিটি থেকে যাবে। কিন্তু কোনো কারণে যদি পলিসি মেকাররা মনে করতে থাকেন যে যুদ্ধ হলে আমরা উইন করব, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সম্ভাবনা থাকে। সুতরাং প্রশ্ন হচ্ছে যে পলিসি মেকার্সরা কিভাবে দেখছেন, তাদের যদি রিয়েলাইজেশন থাকে যে না দুটো রাষ্ট্র আজকে এমন একটি অবস্থায় চলে এসছে যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পুরো বিশ্বই ধ্বংস হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মনে হয় না এ দুটো রাষ্ট্র কোনো যুদ্ধে লিপ্ত হবে।
অনেক ধন্যবাদ, আমাদের হাতে আর সময় নেই। ডক্টর ওমর ফারুক এবং ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি সত্যি ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।